exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি আমি শারমিন, আর আমার সঙ্গে প্রথমে যা আছে তা হচ্ছে কুয়াশা এক্সপাইজের সত্য একটি ঘটনা, যেটা আপনি একটু পরে শুনতে পারবেন। আজকের কুয়াশা এক্সপাইজের ঘটনাটির নাম হচ্ছে মার্ডার অফ শিদা বেলুশ। আসুন তাহলে শুনি কুয়াশা এক্সপাইজে মার্ডার অফ শিদা বেলুশের সত্য কাহিনী, তারপর আবার ফিরছি। জয় ডেল টোরো বয়স মাত্র 26 বছর, সে একটা খুন করেছে, পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে নিজেই। 1997 সালের শেষের দিকে ডেল টোরো সবার দৃষ্টি অগোচরে একটা বাড়িতে ঢোকে। বাড়িটা ছিল শিলা বেলুশের, যার বয়স মাত্র 35 বছর। 6 সন্তানের মাসে ডেল টোরো তার বাড়ির ভেতর ঢুকে তার মুখে গুলি করে। শুধু গুলি করে থেমে যায় না, সে ছুরি দিয়ে কেটে ফেলে তার শরীরের বিভিন্ন অংশ। সেখানে মারা যায় শিলা বেলুশ। কিন্তু কেন জয় ডেল টোরোর সাথে শিলা বেলুশের কি এমন শত্রুতা ছিল যে সে তাকে এত নির্মম ভাবে হত্যা করতে বাধ্য হল? স্বীকারোক্তি দেওয়ার সময় জয় ডেল টোরো বলেছিল তার কাজের জন্য সে খুব দুঃখিত, ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত। তবে কেনই বা সে শিলা বেলুশকে খুন করল? শিলা বেলুশের খুনে জয় ডেল টোরো মুখ্য ভূমিকা পালন করলেও এখানে কিছু প্রশ্ন থেকে যায়। ডেল টোরোর সাথে শিলা বেলুশের কোন সম্পর্ক ছিল না, কেউ তাকে চিনতও না। ডেল টোরো তখন থাকতো টেক্সাসের একটা ছোট্ট সাবার্বে, শিলা থাকতো ফ্লোরিডাতে। মাত্র 26 বছর বয়সী এক তরুণ কেনই বা টেক্সাস থেকে ফ্লোরিডাতে এসে শিলা বেলুশকে খুন করবে? 1997 সালের মাঝামাঝি সময় শিলা বেলুশের পরিবার নতুন করে তাদের জীবন শুরু করতে যাচ্ছিল। শিলা বেলুশ আর তার স্বামী জেইমি বেলুশ তাদের 6 সন্তানকে নিয়ে খুব ব্যস্ত দিন কাটাত। শিলার বড় দুই মেয়ে তার প্রাক্তন স্বামী অ্যালেন ব্ল্যাকথর্নের, আর বাকি 4 সন্তান তার নতুন সংসারে এসে পাওয়া। সব মিলিয়ে ভালো চলছিল, আর 10টা সংসারের মতোই তার সংসার। কিন্তু সব ভালোর মাঝেই কোনো না কোনো একটা সমস্যা তো থাকেই। শিলা বেলুশের জন্য সে সমস্যাটা ছিল তার প্রাক্তন স্বামী অ্যালেন ব্ল্যাকথর্ন। সে শিলার কাছ থেকে তার দুই মেয়েকে নিয়ে নিজের কাছে রাখার জন্য আইনের লড়াই লড়ছিল, কিন্তু সে কিছুতেই জিততে পারছিল না। শিলা লে ওয়ালশের জন্ম 1962 সালের 19 অক্টোবর ক্যানসাসের টোপেকাতে। 1983 সালে তার সাথে অ্যালেন ব্ল্যাকথর্নের বিয়ে হয়। এরপর তাদের দুই মেয়ের জন্ম হয়, বড় মেয়ের নাম স্টিভি আর ছোট মেয়ের নাম ড্যারিল। তাদের বিয়ে 10 বছরও টেকেনি। দুই মেয়ে জন্ম নেওয়ার পর তাদের অশান্তি বেড়েই চলেছিল। ডিভোর্স নেওয়ার সময় তারা দুজনেই দুজনকে সন্তানদের শারীরিক নির্যাতন করার অভিযোগ দেয়। 1993 সালে শিলা আবার বিয়ে করে জেইমি বেলুশকে। বিয়ের 2 বছর পর তাদের একই সাথে 4 সন্তান জন্ম নেয়। এর আগে থেকেই শিলা প্রাক্তন স্বামী তাকে ফলো করে যাচ্ছে। প্রাক্তন স্বামী অ্যালেন ব্ল্যাকথর্নের জন্য সে অনেকবার তার বাড়ি বদল করেছে। সবশেষে স্যারাসোটাতে এসে ঘর বাঁধে শিলার পরিবার। তাদের খুঁজে না পেয়ে অ্যালেন পাগলের মতো হয়ে যায়। শিলার পরিচিত সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে থাকে তারা কোথায় গিয়েছে। আসলে অ্যালেনের মনে একটাই ক্ষোভ, সেটা হচ্ছে সে তার দুই মেয়ের দায়িত্ব পায়নি। অ্যালেন অনেক ধনী ব্যক্তি ছিল, শহরের সবাই তাকে এক নামে চিনত। সে শিলার পরিচিত সবাইকে ফোন দিয়ে বিরক্ত করতে শুরু করে। তার শুধু একটা তথ্য চাই, আর সেটা হচ্ছে শিলা বেলুশের নতুন বাড়ির ঠিকানা। অনেক কষ্টের পর সে পেয়েও যায়। এরপর থেকে হুট করে সবাইকে ফোন করে দেওয়া বন্ধ করে দেয়। শিলার সংসার ভালো চলছিল। বড় মেয়ে স্টিভির বয়স তখন মাত্র 13 বছর, সে তখন স্কুলে পড়ে। স্কুল থেকে বাড়ি ফিরেই সবার আগে মায়ের কাছে গিয়ে গল্প করত স্কুলে কি কি হয়েছে। শিলার মৃতদেহ সেই সবার প্রথমে দেখে। অন্য সব দিনের মতো সেদিনও স্টিভি স্কুলে যায়। তারপর স্কুল থেকে ফিরে তার মাকে খুঁজছিল। প্রথম সে দেখে শোবার ঘরে তার 4 ভাই বোন একা একা খেলছে, যে যার মতো। এটা দেখে স্টিভি অনেকটা অবাক হয়, কারণ তাদের মা কখনো এতটা খামখেয়ালি পড়া করে না। ছোট বাচ্চাদের একা একটা রুমে রেখে অন্য কোথাও চলে যাবার মতন মানুষ সে মোটেও না। স্টিভি তার মাকে ডাকতে শুরু করে, কিন্তু তার মা কোনো উত্তর দেয় না। এরপর সে মাকে খুঁজতে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে পুরো রান্নাঘর কাপড় দিয়ে ছড়ানো ছিটানো, আর তার সাথে রক্ত, আর তার মা মেঝেতে অচেতন অবস্থায় শুয়ে আছে। তার পুরো শরীরে আর পাশে রক্তের দাগ। মাকে অবস্থায় দেখে স্টিভি মেঝেতে তার মায়ের পাশে বসে পড়ে, অনেকক্ষণ মার দিকে তাকিয়ে থাকে, তারপর কি করবে ঠিক বুঝতে পারে না। এরপর সে উঠে যায়, তারপর 911 কল দেয়। একদল পুলিশ কিছুক্ষণের মধ্যে হাজির হয় তাদের বাড়িতে। শিলা বেলুস মার্ডার কেসের জন্য গঠিত পুলিশ টিমে সারসোটা কাউন্টি ডিটেকটিভ ক্রিস ওরিও একজন সদস্য ছিল। ঘটনাস্থল দেখার পর সে জানায় খুনির সাথে শিলার দেখা হয় সম্ভবত লন্ড্রি রুমে। সেখান থেকে ধস্তাধস্তি করতে করতে তারা আসে রান্নাঘরে, এরপর এখানেই তাকে হত্যা করা হয়। শিলা বেলুসের চার সন্তান, যাদের বয়স এক বছরেরও কম, তারা নিজের মায়ের মৃত্যু দেখেছে। শুধু তাই না, মায়ের মৃতদেহ তাদের সাথে পড়েছিল ছয় ঘন্টারও বেশি সময় ধরে। জেমি বেলুস তখন অফিসে ছিল। সিভির কাছ থেকে খবর পাওয়ার সাথে সাথে সে তার বাড়িতে চলে আসে। এরপর শিলার বোন সেলেম ওরেগনকে এই ঘটনার কথা জানায়। সে প্রথমে বিশ্বাস করতে চায় না, কারণ শিলাকে কেউ খুন করতে পারে এটা কারো কল্পনার বাইরে। শিলা মেয়েটা ছিল খুব হাসি খুশি আর প্রাণবন্ত, কেউ তার সাথে শত্রুতা করে তাকে মেরে ফেলবে এটা কারো চিন্তায় আসে না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে তাদের তদন্ত শুরু করে দিয়েছে। তারা সুযোগ বুঝে সবাইকে প্রথমে জিজ্ঞাসাবাদও করেছিল। তখন স্টিভি তাদের জানায় সে জানে কে তার মাকে খুন করেছে, সেটা আর কেউ না, তার বাবা অ্যালেন ব্ল্যাকথর্ন। এটা শোনার পর পুলিশ তাকে জিজ্ঞেস করে কেন তার বাবা এমন কাজ করতে পারে। তখন স্টিভি আর কিছু বলতে পারে না। স্টিভির দেওয়ার তথ্য পুলিশের কাছে যুক্তিপূর্ণ মনে না হলেও পুলিশ তার এই কথাটা নোট করে রাখে। পুলিশ জিজ্ঞাসাবাদের পাশাপাশি সমস্ত এভিডেন্স একত্র করতে শুরু করে। খুনির রান্নাঘরে পড়ে থাকে কিছু শুকনো কাপড়ে রক্তাক্ত আঙুলের ছাপ রেখে গিয়েছিল। এছাড়া পুলিশ আরো খুঁজে পায় 45 ক্যালিবার অটোমেটিক পিস্তলের একটা বুলেট কেস। কিন্তু এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে দেয় এক আগন্তুক। যেদিন শিলা বেলুসকে খুন করা হয় সেদিন সকালে তার বাড়ির পাশে একটা স্পোর্টস কার পার্কিং করে রাখতে দেখে সে। এই ব্যাপারটা তার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছিল, তাই সে গাড়ির নাম্বার প্লেট টুকে রাখে। কাপড়ে রেখে যাওয়া রক্তাক্ত আঙুলের ছাপ আসে স্পোর্টস কারের নাম্বার প্লেট দেখে পুলিশ একজনকে শনাক্ত করে ফেলে, সে হচ্ছে জোয়ে ডেলটোরো। পরবর্তীতে সার্জেন্ট ডিলোকে শিলা বেলুসের খুনের কেসে অ্যাসাইন করা হয়। শুরুতে তারও মনে হয়েছিল শিলার খুন তার প্রাক্তন স্বামী করেছে, কিন্তু যখন সে জানতে পারে যে আসলে ডেলটোরো নামের একজন তরুণ এই হত্যাকাণ্ড চালায়, তখন সে কিছুটা ঘাবড়ে যায়। কারণ ডেলটোরোর সাথে শিলার কোনো সম্পর্ক ছিল না, আর ডেলটোরোর রেকর্ডে শপলিফটিং ছাড়া তেমন বড় কোনো অপরাধের কথা উল্লেখ নেই। ডিটেকটিভরা ডেলটোরোর গাড়ি খুঁজে বের করে। সেই দিনের পর সে তার গাড়ি এনে রেখে দেয় তার প্রেমিকার বাড়ির গ্যারেজে। এটাই সেই স্পোর্টস কার যেটার কথা পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ গাড়ির ভেতর অনেক অনেক এভিডেন্স খুঁজে পায়, যেমন গাড়ির ভেতরে একটা কাগজ ছিল যেটাতে স্পষ্ট করে লেখা শিলা বেলুসের বাড়ি কোথায় আর কিভাবে তার বাড়িতে যেতে হয়। শিলাকে খুন করার সময় যে জামা সে পরেছিল সেই জামাটা, আর সব শেষে খুঁজে পায় 45 ক্যালিবার অটোমেটিক পিস্তলটা। গাড়ির ভেতর খুঁজে পাওয়া একসেট জামাতে শিলার রক্ত দেখে পুলিশ বুঝে যায় যে খুন করার সময় এই জামাটাই পরার ছিল ডেলটোরো। জোয়ে ডেলটোরোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়া যাচ্ছে খুব সহজেই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। পুলিশ ডেলটোরোর পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করে, তার মা বাবা, মামা, খালা, চাচা, কাজিন সবাইকে, কিন্তু কেউ তার কোনো খোঁজ দিতে পারে না। পুলিশ ডেলটোরোর আরেক কাজিন স্যামি গঞ্জালেসের সাথেও কথা বলে। স্যামি পেশায় একজন গলফ ক্যাডি, তার বয়স 27 বছর। স্যামি গঞ্জালেস পুলিশকে জানায় সে ডেলটোরোকে গাড়ি দিয়ে বাস টার্মিনালে নিয়ে গিয়ে সেখান থেকে স্যান অ্যান্টোনিওর বাসে উঠিয়ে দেয়। প্রথমে সে এতটুকুই জানে পুলিশকে, কিন্তু এখানে পুলিশের কাছে কেমন যেন সন্দেহ হতে থাকে। এরপর পুলিশ স্যামি গঞ্জালেসকে আরো কঠিন ভাবে জিজ্ঞাসাবাদ করে, তাকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে যায়। তখন অনেক এলোমেলো কথা বলার পর তার মুখ দিয়ে আসল কথা বের হয়। সে জানায় আসলে সেই ডেলটোরোকে সাহায্য করে এই খুনটা সুন্দর করে সাজানোর জন্য। সে পুলিশকে এটাও নিশ্চিত করে যে আসলে জোয়ে ডেলটোরোই শিলা বেলুসের খুনি। স্যামি গঞ্জালেস জোয়ে ডেলটোরোকে মেক্সিকোতে যাওয়ার সাহায্য করেছিল। শিলা বেলুসের খুনের জন্য ডেলটোরোর হাত ছিল, কিন্তু সে জানায় যে এই খুনের সাথে আরেকজন জড়িত আছে, যে কিনা ডেলটোরোর সাথে নিয়মিত যোগাযোগ করত, যার নাম ড্যানি রসা। প্রথমে জানি স্যামিকে বলে শিলার বাড়িতে গিয়ে তাকে মারধর করে আসতে, কিন্তু যখন স্যামি জানতে পারে যে একটা মেয়েকে মারতে হবে তখন সে পিছপা হয়ে যায়। এরপরেও জানি হাল ছাড়েনি, বারবার তাকে মারার নির্দেশ দিয়ে যাচ্ছিল। কোনো উপায় না পেয়ে স্যামি জানিকে জানায় যে তার একটা কাজিন আছে যার নাম ডেলটোরো, তার খুব টাকার প্রয়োজন, হয়তো টাকার বিনিময়ে সে কাজটা করতে পারবে। তাই জানি যোগাযোগ করে ডেলটোরোর সাথে। এরপর স্যামি গঞ্জালেস পুলিশকে আরো একটা তথ্য দেয়, সেটা হচ্ছে ড্যানির একটা বন্ধু আছে যার সাথে সে নিয়মিত গলফ খেলে, তার নাম অ্যালেন। এই তথ্য পাওয়ার পর পুলিশ ধারণা করে যে এই অ্যালেনই শিলার প্রাক্তন স্বামী অ্যালেন ব্ল্যাকথর্ন হতে পারে। নিশ্চিত হবার জন্য সে অ্যালেন আর শিলার মেয়ে স্টিভিকে জিজ্ঞাসা করে। স্টিভি পুলিশকে জানায় ড্যানি রসা নামে তার বাবার এক বন্ধু আছে, কিন্তু সে প্রায় তাদের বাসায় আসত তার পরিবারকে নিয়ে। পুলিশ তদন্ত করে এটাও বের করে যে যেদিন শিলাকে খুন করা হয় সেদিনও ড্যানি অ্যালেনের সাথে গলফ খেলছিল। 17 নভেম্বর ড্যানিকে পুলিশ তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। শুরুতে তাকে পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, প্রায় ঘন্টাখানেক চলে এই জিজ্ঞাসা পর্ব। ড্যানি সব কিছু অস্বীকার করে, সে বলে অ্যালেনের সাথে তার ভালো সম্পর্ক থাকলেও সে খুনের ব্যাপারে কিছুই জানে না, পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না। কিছুদিনের জন্য তাকে কারাগারে আটকে রাখে, কিন্তু খুব বেশি দিন তাকে কারাগারে আটকে রাখা পুলিশের পক্ষে সম্ভব না। ড্যানিকে দোষী প্রমাণ করতে হলে পুলিশের কাছে শুধু জবানবন্দি ছাড়াও আরো প্রমাণ লাগবে। এর মধ্যে পুলিশ অ্যালেন ব্ল্যাকথর্নের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, শিলা বেলুশের খুনের কথা আর এর পেছনে তার প্রাক্তন স্বামী অ্যালেন ব্ল্যাকথর্নের হাত থাকার বিষয়টা মিডিয়াতে ছড়িয়ে পড়ে, কারণ অ্যালেন ব্ল্যাকথর্ন শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। মিডিয়ার সাংবাদিকরা তার সাক্ষাৎকার নেয়, সেখানে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেও সে একই কথা বলে, সে জানায় যে সে তার প্রাক্তন স্ত্রীকে অনেক ভালোবাসত, তাই শিলা কোথায় যাচ্ছে, কার সাথে কিভাবে থাকছে সেটা নিয়ে সে খুব চিন্তিত ছিল। আবার তার দুই মেয়ে শিলার সাথে থাকাটাও অ্যালেনের চিন্তার মূল বিষয় ছিল, তাই সে শুধু শিলার ব্যাপারে খোঁজ খবর নিত, এর চেয়ে বেশি কিছু সে করেনি। পুলিশ এবার শিলা আর অ্যালেনের অতীত ঘাটতে শুরু করে। শিলার সাথে অ্যালেনের দেখা হয় ইউ স্টেটের ওরেগনের স্যালেম শহরে, তখন শিলার বয়স মাত্র 19 আর অ্যালেনের বয়স 27 বছর। শিলার সাথে দেখা হওয়ার আগে অ্যালেনের আরো দুবার বিয়ে হয়েছিল। অ্যালেন ব্ল্যাকথর্ন ছিল প্রিন্স চার্মিং এর মতো, দেখতে সুদর্শন, চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই তার মধ্যে এমন একটা কিছু ছিল যেটা যে কোনো মেয়েকে তার প্রতি আকৃষ্ট করবে। তা অ্যালেনের প্রেমে পড়তে শিলার খুব বেশি সময় লাগেনি। বিস্ময়কর ভাবে দুইবার দেখা হওয়ার পরই অ্যালেন শিলাকে বিয়ের প্রস্তাব দেয়, শিলাও এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। 1983 সালে তাদের বিয়ে হয়। বিয়ের 3 বছরের মাথায় শিলা দুই মেয়ে সন্তানের জন্ম দেয়। অ্যালেন তখন ইলেকট্রনিক মাসেল স্টিমুলেটর ইম্পোর্টের ব্যবসা শুরু করে। শত ব্যস্ততার মাঝেও সে তার প্রিয় খেলা গলফের জন্য সময় বের করে নিত। 1986 সালে অ্যালেন আর শিলা তাদের পরিবার নিয়ে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে মুভ করে। এরপর থেকে তাদের মধ্যে কিছু ঝামেলার সৃষ্টি হতে থাকে। অনেক চার্মিং হলেও অ্যালেনের একটা খারাপ দোষ ছিল, সেটা হচ্ছে তার রাগ। অল্প কিছুতে অ্যালেন অনেক রেগে যেত, আর এই রাগের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। এক পর্যায়ে এটা শারীরিক নির্যাতনে পরিণত হয়। অ্যালেন শিলার প্রতি শারীরিক নির্যাতনের চরম পর্যায়ে যাওয়ার পর শিলা একদিন তাকে হুমকি দেয় যে সে তাকে ছেড়ে চলে যাবে। তখন অ্যালেন বলে সে যদি কখনো তাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে সে খুন করবে। প্রথম প্রথম ভয় পেয়ে অ্যালেনের নির্যাতন সহ্য করলেও হাল ছেড়ে দেয় শিলা 1987 সালের অক্টোবরে। সে অ্যালেনকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে আপিল করে। 1 বছর পর তার আপিল কার্যকর হয়। এরপর থেকে অ্যালেন কোর্টে অভিযোগ করতে থাকে তার দুই মেয়ে শিলার কাছে নির্যাতিত হচ্ছে, তাই তার দুই মেয়েকে যেন তার কাছে রাখার অনুমতি দেওয়া হয়, কিন্তু কোর্ট এতে সম্মতি দেয়নি। 1993 সালে অ্যালেন ব্ল্যাকথর্ন চতুর্থবারের মতো বিয়ে করে। এরই মধ্যে শিলার দেখা হয় 31 বছর বয়সী জেমি বেলুশের সাথে। জেমি বেলুশ পেশায় একজন ফার্মাসিউটিক্যাল সেলসম্যান। 1995 সালে শিলা অনেক পরিচিতি পায় প্রায় একই সাথে 4 সন্তানের জন্ম দেওয়ার কারণে। এত কিছুর পরও অ্যালেন শিলার পিছু ছাড়েনি। সে কোর্টে অভিযোগ করেই যাচ্ছিল যে তার মেয়েরা শিলার কাছে নির্যাতিত হচ্ছে। কোর্টে ঘটনার সত্যতা তার মেয়েদের জিজ্ঞাসা করে, কিন্তু তার মেয়েরা জানায় এরকম কিছুই হয়নি, তার বাবা বারবার মিথ্যে কথা বলছে বা মিথ্যে অভিযোগ করছে। এরপর অ্যালেন কিছুদিনের জন্য একদম চুপ হয়ে যায়। 1997 সালে শিলা তার নতুন পরিবার নিয়ে চলে যায় ফ্লোরিডাতে। অ্যালেন আগের বাড়িতে শিলাকে না পেয়ে আরো রেগে যায়। সে একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে হায়ার করে শিলাকে খুঁজে বের করার জন্য। এর অনেকদিন পর শিলা খোঁজ পায়। শিলাকে তার নতুন পরিবারের সাথে খুশি দেখে তার মনে আরো ক্ষোভ জন্মে। শিলাকে খুন করার পেছনে অ্যালেনের যুক্ত থাকার ব্যাপারটা পুলিশের কাছে একদম পরিষ্কার, এবার সব কিছু প্রমাণ করতে পারবে অ্যালেনের গলফ পার্টনার ড্যানি। 1999 সালের 12 জানুয়ারি শিলা বেলুশের মার্ডার কেসের ট্রায়াল শুরু হয়। কোর্টে ড্যানি প্রথম দিনই সবকিছু অস্বীকার করে। ড্যানির পুরো পরিবার চলত তার আয়ের উপর ভিত্তি করে, তাই সে যতদিন কারাগারে বন্দী থাকবে ততদিন তার পরিবার আর্থিকভাবে বিপদের মুখে পড়বে। ড্যানির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুলিশ তাকে বলে সে যদি সব স্বীকার করে নিয়ে অ্যালেন ব্ল্যাকথর্নকে দোষী প্রমাণ করে তবে তার কারাদণ্ড কমিয়ে দেওয়া হবে। এরপর সে রাজি হয় স্বীকারোক্তি দেওয়ার জন্য। 14 জানুয়ারি ড্যানি কোর্টে তার স্বীকারোক্তি দেয়। সে সবাইকে বিস্তারিত জানায় কিভাবে শিলা বেলুশকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল। 1997 সালের জুলাই মাসে অ্যালেন তার সাথে গলফ খেলছিল। খেলার মাঝে হঠাৎ অ্যালেন তাকে জিজ্ঞেস করে সে একজনকে মারতে চায়, এজন্য এমন কেউ কি আছে যে টাকার বিনিময়ে কাজটা করে দিতে পারবে। তখন ড্যানি বলে যে এই কাজ করতে পারবে এমন একজনকে সে চিনে। এরপর ড্যানি যোগাযোগ করে স্যামির সাথে। স্যামি প্রস্তাব না করে দিলেও তার কাজিন ডেলটোরোকে কাজটা করতে পারে। ড্যানি জানায় শিলাকে খুন করার 3 দিন আগে স্যামি আর ডেলটোরো প্যান আমেরিকা গলফ ক্লাবে গিয়ে অ্যালেনের সাথে দেখা করেছিল। অ্যালেন ডেলটোরোকে বলে সে যদি শিলাকে শারীরিকভাবে আঘাত করে তবে তাকে $4,000 দেওয়া হবে, আর যদি সে তাকে খুন করতে পারে তবে সে পাবে $10,000। এই কথা মতোই কাজ করে ডেলটোরো। এর কিছুদিন পর জয় ডেলটোরো নিজেই এসে পুলিশের কাছে ধরা দেয়, স্বীকার করে নেয় তার সব দোষ। সে এটাও বলে যে সে টাকার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে শিলা বেলুশকে খুন করতে হয় তার। এই স্বীকারোক্তির তদন্ত চলে আরো 1 বছর ধরে। অবশেষে 2000 সালের 12 জুন শুরু হয় অ্যালেন ব্ল্যাকথর্নের ট্রায়াল। দীর্ঘদিন তার ট্রায়াল চলার পর সে হাল ছেড়ে দিয়ে স্বীকারোক্তি দেয় সে নিজেই শিলা বেলুশের খুন করিয়েছে। কোর্ট একই সাথে অ্যালেন ব্ল্যাকথর্ন আর জয় ডেলটোরোকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অ্যালেন ব্ল্যাকথর্নের অগণিত টাকাও তাকে বাঁচাতে পারেনি এই শাস্তি থেকে। এতক্ষণ ধরে কুয়াশা এক্সপ্রেস শুনছিলেন মার্ডার অফ শিলা বেলুশের সত্য ঘটনা, আর এখন সময় হয়ে গেছে কুয়াশার আরেকটি গল্প শুনবার। আজকের কাহিনীটি লিখেছেন জাসিয়া বিনতে শামিম। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর আবার ফিরছি। শামিম আছি আপনার সঙ্গে কুয়াশার। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
তুমি প্রথমে যখন এই বাড়িটা এসেছিলে তখন তুমি খুব ছোট ছিলে, তাই তো কিছু মনে নেই। বাড়িটা একবার দেখলে তোমার আর কখনো এখান থেকে যেতে ইচ্ছে করবে না।
যত ভেতরের দিকে যাচ্ছি তত জঙ্গল বাড়ছে। আমার ফ্রেন্ডরা এখানে আসলে বলবে আমরা জুরাসিক পার্কের ভেতরে থাকি।
মন্দ না কিন্তু।
আমি এখান থেকে গিয়ে ক্লাস করব কিভাবে বাবা?
এখন তো উইন্টার ভ্যাকেশন চলছে, আগামী 2 মাস তো তোর আর কোন ক্লাসে যাওয়ার চিন্তা নেই।
বাবা 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 দেখো মা কিরকম হা করে ঘুমোচ্ছে।
চলে এসেছি আমরা।
জি না, পৌঁছুতে পৌঁছুতে তুমি আরেকবার ঘুম দিয়ে উঠতে পারবে।
চারপাশে কি সুন্দর গাছপালা, ছিমছাম একটা ভাব।
আর তোমার মেয়ে শুধু নাক সিঁটকাচ্ছে।
ও এসবে কি বুঝবে, সারাদিন তো ঘরের কোনো ল্যাপটপ নিয়ে বসে থাকে।
বাবা আর কতক্ষণ?
এই তো এই তো। কেয়ারটেকারটা যে কোথায় গেল? সুজন, এই সুজন।
ও স্যার, আপনারা আইসেন? সালাম আলাইকুম।
হ্যাঁ গেট খোলো।
জি স্যার।
ও মাই গড,
খুব তো চিল্লাচ্ছিলি, এখন বল এই বাড়ি ভালো না তোর আগের সেই ছোট্ট রুমটা ভালো?
আমি ওই কোনার বড় বারান্দাওয়ালা রুমটা নিব।
এই যে আবার কোনার মধ্যে গিয়ে ঢুকবে, তুই এরকম একগুঁয়ে কেন রে?
আহা থাকুক না, আমার মেয়ে যেটা ভালো লাগে সেখানে থাকবে।
বাবা তুমি এই বাড়িটা এত বছর ভাড়া দিয়ে রেখেছিলে কেন?
জুরাসিক ওয়ার্ল্ড মুভির শুটিং চলছিল তো তাই।
আমি ভেতরে গেলাম, তুমি দেখো মা কি করছে।
সুজন, বাড়ির সামনে এই জায়গাটা কি আগের ভাড়াটিয়ারা বাগান করেছিল?
ম্যাডাম আগের ভাড়াটিয়ারা তো।
সুজন আমাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা কর।
জি আচ্ছা স্যার।
এখানে খুব সুন্দর বাগান করা যাবে, আর এই ফাউন্টেনটা আরো পরিষ্কার করতে হবে।
আহা মাত্র তো এলাম, কিছুদিন যা একটু বিশ্রাম নাও, তারপর তোমার যেভাবে খুশি সেভাবে সাজিনি।
গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার ভেতরে এই জায়গাটা ছিল শশীর এক দূর সম্পর্কের আত্মীয়র। প্রায় 25 বছর আগে তার টাকার খুব জরুরি দরকার হয়। তখন শশীর বাবা তার কাছ থেকে খুব অল্প মূল্যে এই জায়গাটা কিনে ফেলে। তখন এই জায়গাটার কোনো বিশেষত্ব ছিল না। এরপর শশীর বাবা এখানে বেশ খরচ করে জমিদার বাড়ির আদলে একটা বাংলো বাড়ি বানায়। বাড়ির দোতলায় লম্বা বারান্দা, বাড়ির ভেতর ডিজাইন করা উঁচু পিলার, বাড়ির সামনে একটা ফাউন্টেন, আর বাড়ির ভেতর ঢুকতেই বিশাল আকৃতির লোহার গেট। বিশাল এই বাড়িটির নাম দেয় ইট পাথরের ঘর, যেন কোনো উপন্যাস থেকে উঠে আসা বাড়ির মতো মনে হয়। শশীর বাবা খুব শৌখিন মানুষ, তাই তার শৌখিনতা ফুটিয়ে তোলার কোনো কমতি রাখেনি এই বাড়িতে। শশীর শৈশব আর বেড়ে ওঠা দুটোই ঢাকার ভেতর। এই বাড়িটা এতদিন খালি পড়েছিল, অযত্নে আর অবহেলায় পড়ে থাকার কারণে মাঝখানে বেশ কয়েক বছর একটা পরিবারকে ভাড়া দিয়েছিল বাড়িতে। কিন্তু একদিন হুট করে সেই পরিবারটা কোথাও যেন উধাও হয়ে গেল, এমনকি যাবার সময় তারা তাদের কোনো জিনিসপত্র নিয়ে যায়নি। শশী পুরোপুরি শহরে মেয়ে হয়েও নিজেদের বাড়িতে কিছুদিন শখ করে থাকতে এখন এখানে এসেছে।
হ্যালো,
তোরা পৌঁছে গেছিস?
হ্যাঁ বিকেলেই চলে এসেছি। এই বাড়িটা এত সুন্দর তুই না দেখলে বুঝবি না।
তুই না বললে গ্রামের বাড়ির দিকে আর খুব বোরিং?
কিছুটা বোরিং, কিন্তু এই বাড়িটা দেখার পর সব বোরডম কেটে যায়। দাঁড়া আমি দেখাচ্ছি তোকে। এই যে এটা হচ্ছে আমার রুমের বারান্দা, বাড়ির সামনের জায়গাটা দেখ। দাঁড়া দাঁড়া তোকে আমাদের ছাদটা দেখিয়ে আনছি। এ কি আম্মু, আম্মু ছাদের চাবিটা দাও তো।
কি শুনতে পাচ্ছি না।
আচ্ছা রাইসা আমি চাবি নিয়ে এসে তারপর তোকে কল দিচ্ছি।
ওকে
আম্মু ছাদের চাবিটা দাও তো।
চাবি তো আমার কাছে নেই, সুজনের কাছে আছে হয়তো।
আচ্ছা
এই সন্ধে করে ছাদে যাস না তো, এমনিতে জায়গাটাতে গাছপালা বেশি।
আম্মু তুমি আমাকে ভূতের ভয় দেখাচ্ছ?
না ভূত না, মানে
ভূত বলে কিছুই নেই, সব ভংচং। সুজন ভাই, সুজন ভাই।
আপা উনি আপনি এনে কিছু লাগবো?
ছাদের চাবিটা দেন তো।
চাবি তো আপা উনি আমার কাছে নাই।
তাহলে কার কাছে আছে?
চাবি হারাইয়া গেছে।
আপনি তো আজকে বিকেলে ছাদে গিয়ে গাছে পানি দিচ্ছিলেন, মিথ্যা কথা বললেন কেন?
মানে ছাদের চাবি তো দেওয়া যাইতো না।
কেন?
নিষেধ আছে।
কার নিষেধ?
স্যারের। স্যার আমারে কড়া আদেশ দিয়া দিছে আপনারে যেন কিছুতে ছাদে যেতে না দেয়।
কেন
জানি না।
আচ্ছা ঠিক আছে। বাবা তুমি নাকি আমার ছাদে যাওয়া নিষেধ করেছো?
এই যে আমার মা, নতুন বাড়ি কেমন লাগছে?
আগে আমার কথার উত্তর দাও।
হ্যাঁ।
কেন?
এই বাড়ির সাথে অনেকদিন কারো যাওয়া হয়নি, বৃষ্টি শ্যাওলা জমে ছাদ পিচ্ছিল হয়ে আছে, আর ছাদের রেলিং তো অনেক নিচু, কখন কোন দুর্ঘটনা ঘটে তা তো আর বলা যায় না।
আমাকে কি তোমার বাচ্চা মনে হয়?
শশী, একবার মানা করেছি না? তোমার রুমে যাও, আমি একটা কাজ করছি।
কিরে ছাদ কই?
ধুত, আর বলিস না, আমার ছাদে যাওয়া নিষেধ।
ওমা, কেন?
শ্যাওলা জমে ছাদ পিচ্ছিল হয়ে আছে, ছাদের রেলিং খুব নিচু, শশীবাবু ছাদ থেকে পড়ে যাবে।
কে বলেছে এসব?
বাবা।
থাক, কান্না করিস না, আমি যাই, রেডি হব এখন।
কোথায় যাচ্ছিস?
সাদমান, রশনি আর মুহূর্তের সাথে বেরোব।
আমিও যাব।
থাক, তোর ওখান থেকে আসতে আসতে রাত পার হয়ে যাবে।
ঠিক আছে, বাই।
বাই।
মা, তুই কি তোর বাবার উপর রাগ করেছিস?
কেন?
ছাদে যেতে দেয়নি বলে? থাক মা, বাবা তো তোর ভালোর জন্যই বলে, রাগ করিস না। তুই একা ঘুমাতে পারবি তো, নাকি আমি আজকে রাতটা তোর ঘরে শুব?
আম্মু, আমি কি ছোট বাচ্চা?
না, মানে নতুন জায়গা, নতুন বাড়ি, তাই বললাম আর কি।
থ্যাংক ইউ।
ওকে, গুড নাইট।
গুড নাইট আম্মু। চাঁদ মামাটা বলো না।
আয় আয় চাঁদ মামা, দীপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দীপ দিয়ে যা।
আচ্ছা আম্মু, ওরা কারা?
ওরা কেউ না।
ওরা আমাদের বাড়িতে কেন এসেছে?
চলে যাবে খুব তাড়াতাড়ি, ওরা এখান থেকে চলে যাবে, তখন আমি, তুমি আর তোমার বাবা, আমরা সবাই মিলে এখানে থাকব, ঠিক আগের মতো। আর কেউ থাকবে না, আর কাউকে থাকতে দেব না আমি এখানে।
কি মজা, কি মজা!
গুড মর্নিং বাবা।
গুড মর্নিং মা, ঘুম কেমন হয়েছে?
ভালো, এখানকার আবহাওয়াটাও খুব সুন্দর, খুব ফ্রেশ লাগছে।
আচ্ছা, তুই কি রাতে ঘুম থেকে উঠেছিলি?
কই না তো,
ফোনে তোর বান্ধবীদের সাথে কথা বলছিলি।
ঘুম থেকেই তো উঠিনি, আবার ফোনে কথা বলবো কিভাবে?
না, মনে হলো আমি তোর গলা শুনতে পেয়েছি।
ওসব তুমি স্বপ্নে দেখেছো মা। বাবা, এখানে ওয়াইফাই নেই?
এইখানে ওয়াইফাই পাবি কি করে?
মানে কি এসবের? না, তুমি তো এই কথা আগে বলনি। আমার এত এত কাজ, ভার্সিটির অ্যাসাইনমেন্ট আছে, ল্যাব আছে, আর তাছাড়া আমার স্টোরি সাবমিশনের ডেডলাইন কালকে। গাড়ি বের করতে বলো, আমি এক্ষুনি ঢাকায় যাব।
আহা, এত অস্থির হচ্ছ কেন? তোমার ইন্টারনেটের ব্যবস্থা আমি করে দিচ্ছি,
আজকের মধ্যে লাগবে কিন্তু।
শশী, তোর খাবার শেষ করে যা,
খেতে ইচ্ছে করছে না মা।
থাক, তুমি কিছু মনে করো না, জানোই তো ও একটু এরকমই।
হ্যাঁ, ভেবেছিলাম ওর ভার্সিটিটা বন্ধ, আমার তো শখ করে বানানো বাড়িটাতে এসে কিছুদিন খুব আনন্দে থাকব, ওর খুব পছন্দ হবে।
আফা কি করেন?
টিভি দেখি।
কি যে কোন আফা, আমি তো দেখতেছি আপনি ফুসকুনির দ্বারে বইয়া আছেন।
এটা ফুসকুনি না সুজন ভাই, এটাকে ফাউন্টেন বলে।
যে একই।
আপনি এখানে কতদিন ধরে আছেন?
সে মেলা বছর।
আপনার পরিবারে আর কেউ নেই?
না আপা, আমি এতিম মানুষ, পাশের গ্রামে আমার চাচার ঘরে বড় হয়েছি। একদিন হয়েছে কি আপা?
আমার খুব মাথা ধরেছে, এক কাপ চা খাওয়াতে পারবেন?
অবশ্যই, আপনি কি লাগবো খালি কইবেন আর হাজির হয়ে যাইব।
চা, চিনি কম।
দুই মিনিটে নিয়ে আসতেছি, এক সেকেন্ডও দেরি হইব না। আপা আপনি ঘড়ি ধরেন, যদি দুই মিনিটের এক সেকেন্ড সময় বেশি লাগে তাহলে আমি কানে ধরে পাঁচবার ওট বস করুন।
ঠিক আছে, ঠিক আছে, যান। হ্যাঁ রাইসা, বল।
তোর তো কোনো খবরই নাই।
খবর দিয়ে আর কি হবে,
কি হয়েছে তোর, মন খারাপ?
কিছুটা।
কেন, কি হলো?
ভাল লাগছে না এখানে, কেমন যেন ঘুমোট একটা ভাব আছে এই বাড়িতে।
আরে এটা কিচ্ছু না, একদম আলাদা একটা পরিবেশে গেলে শুরুতে এরকম একটু মনেই হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবি।
দেখি। আচ্ছা শোন
আফা, এই যে আপনার চা।
থ্যাংক ইউ সুজন ভাই।
আফা দেখেন তো, দুই মিনিটে বেশি লাগছে কিনা?
না লাগেনি।
দেখছেন আফা, কইছিলাম না।
সুজন ভাই
আইসা আফা, আমি অন যাই। তয় আপা আরেকটা কথা, বেলা পুইরে আইতেছে, সন্ধ্যাবেলা এখানে বইয়াতে আইল না।
কেন?
না মানে এমনি, আমি যাই।
আরে আমাদের বাড়ির কেয়ারটেকার
ইন্টারেস্টিং ক্যারেক্টার।
হাই, ওনার সাথে কথা বললে আমার মাথা ধরে যায়।
আচ্ছা কি জানি বলতে নিছিলি?
ভুলে গেছি, মনে পড়লে আবার ফোন দিব। না
আচ্ছা ঠিক আছে, বাই
বাই।
শশী ভেতরে এসো, নাস্তা খেয়ে যাও।
আসছি মা। কে?
এই শশী।
আসছি মা।
কি ভাঙলো?
শব্দটা তো মনে হয় শশীর রুম থেকে আসছে।
ও মা, ওর কিছু হলো না তো আবার? শশী, এই শশী, কি হয়েছে মা?
আমি আমি জানি না, রুমের দিকে আসছিলাম, হঠাৎ শব্দ শুনলাম, তারপর দেখি আমার আয়নাটা মেঝেতে পড়ে আছে।
এত বড় আয়না একা একা কিভাবে ভাঙবে
সেটাই তো বুঝতে পারছি না।
ইয়া মানে রুমে কোনো বিড়াল টিড়াল এসেছিল হয়তো।
ছোট্ট একটা বিড়াল এত বড় আয়না মাটিতে ফেলে দিবে?
আহা, এছাড়া কি হতে পারে, বাতাস এসে ফেলেছে।
আচ্ছা যাই হোক,
সরে আয় শশী, পায়ে কাজ ঢুকবে, আমি রুমটা ঝাড়ু দিয়ে দিতে বলছি, তুমি নিচে গিয়ে বস।
আচ্ছা।
কি, তোমার ইন্টারনেট পেয়েছো?
হ্যাঁ বাবা, থ্যাংক ইউ।
এবার মাথা ঠান্ডা হয়েছে?
তুই কি ভয় পেয়েছিস?
ভয় পাবো কেন,
একটু আগে যা ঘটলো।
ও আরে না, ভয় পাওয়ার কি আছে।
আচ্ছা আচ্ছা, বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখেছিস?
আজকে একটু বাইরে বসেছিলাম।
কোন বাইরে?
পুষ্কুনির ধারে।
পুষ্কুনি?
সুজন ফাউন্টেনটাকে পুষ্কুনি বলে।
ও আচ্ছা, তাই বলো, আমি আবার ভাবলাম কোন পুকুর পাড়ে গিয়ে বসেছিল। শোন শশী, তুই কিন্তু ভুলেও আশপাশে কোনো পুকুর পাড়ে বা জঙ্গলের ভেতর যাবি না, যদি সাপ টাপ থাকে।
সাপ থাকলে তো ভালোই, ধরে নিয়ে আসবো, তারপর ওটাকে অনেক ধরনের নাচ শেখাবো, সাপুড়ে হয়ে যাব, কি বলো বাবা?
খারাপ হয় না, আমি সাপটার একটা নামও রেখে দিব না।
ওই দেখো, এমনিতেই নাচনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি।
মা, তুমি সাপ পছন্দ করো না দেখে যে আর কারো পছন্দ থাকতে পারে না, তা তো না।
নিজের বাড়িতে সাপ কেন, ড্রাগন যা ইচ্ছা পালিস, কিন্তু আমার বাড়িতে এসব কিচ্ছু আসবে না।
জো হুকুম।
বাবা ও মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক, শশীদের পরিবারটাও খুব হাসি খুশি আর উচ্ছল। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়াতে শশীর আদরের কোনো কমতি নেই, মেয়ে যা বলে বাবা তাই শোনে, মেয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেনি কোনোদিন। শশীর মা কিছুটা স্বামীপ্রিয় মহিলা, শশীর বাবার কথার বাইরে এক কদমও ফেলে না। বাইরে থেকে দেখে পরিবারটা খুব সাজানো গোছানো মনে হলেও এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য, যেটা শশীর বাবা ছাড়া আর কেউ জানে না। ঘটনাক্রমে ওদের বাড়ির কেয়ারটেকার সুজনও কিছুটা জানে, কিন্তু সেই রহস্যটাকে লুকিয়ে রাখা হয়েছে খুব সাবধানে, যেন কেউ কখনো জানতে না পারে। সমস্ত প্রমাণ ভস্ম করে মিশিয়ে দিয়েছে বাতাসে, কিন্তু সত্য কি কখনো গোপন থাকে?
শশী, ঘুমিয়ে পড়েছিস মা?
না মা, অ্যাসাইনমেন্ট করছিলাম, চোখটা একটু লেগে এসেছিল।
ঘুমিয়ে পড়, বাকিটা না হয় কালকে করিস।
না মা, আজকে শেষ করতে হবে, তুমি ঘুমিয়ে পড়ো।
আচ্ছা ঠিক আছে।
কে মা? দাঁড়াও খুঁজছি। কি ব্যাপার, কি ঋতু নেই তাহলে? নক করলো কে? বাতাসে শব্দ হয়েছে বোধ হয়। বারান্দায় কি সুন্দর চাঁদের আলো, সারা রাত এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেয়া যাবে। কে কে ওখানে? আমি কি ভুল শুনছি?
গুড মর্নিং মামুনি।
গুড মর্নিং বাবা।
বসো, ব্রেকফাস্ট করো।
আচ্ছা বাবা, আগে এখানে কারা ভাড়া থাকতো?
খুব ছোট একটা পরিবার, একটা মা আর মেয়ে।
মা আর মেয়ে? আর বাবা?
হ্যাঁ,
মানে মেয়েটার বাবা?
ও ও হ্যাঁ, উনি একটা ব্যবসা করত, প্রায় দেশের বাইরে থাকতো সেই ব্যবসা কাজে। ওনার সাথে আমার দেখা হয়েছিল 2-3 বার মাত্র।
কেমন ছিলেন উনি? বাবা, তোমার ফোন বাজছে।
হ্যাঁ, একটা জরুরি ফোন, আমি আসছি।
রাতের বেলা এই জায়গাটা কি যে অপরূপ সুন্দর! কোথা থেকে আসছে শব্দ?
আম্মু দেখো আমি দৌড়াচ্ছি। আম্মু একটা গান শোনাও না, আম্মু একটা গান শোনাও না।
কে এখানে? কেউ কেউ আছে ভেতরে? শুনতে পাচ্ছেন? কি হলো? ধরো যাইতো তালা দেয়া।
শশীর বাবা এই বাড়ির আগের ভাড়াটিয়াদের সম্পর্কে কোনো কথাই বলতে চায় না। এই প্রসঙ্গটা আসলে সে কেমন যেন একটু ঘাবড়ে যায়, যেন ঠিক কি বলবে বুঝে পায় না। শশীদের অর্থ সম্পদের কোনো কমতি ছিল না কখনোই, তাই বাড়িটা এতদিন কিভাবে ছিল বা আদৌ ভাড়া দেয়া ছিল কিনা সেটা নিয়ে কেউই মাথা ঘামায়নি। কিন্তু বাড়িতে আসার পর থেকে কিছু অস্বাভাবিক ঘটনা আগের ভাড়াটিয়াদের সম্পর্কে প্রশ্ন তুলতে বাধ্য করছে। বারবার মনে হচ্ছে এই বাড়িতে আগে এমন একটা কিছু ঘটেছে যার প্রভাব এখনো রয়ে গেছে। নাহলে এখানে মাঝরাতে কেন নূপুরের শব্দ শোনা যাবে? কেন কোনো কারণ ছাড়াই শশীর রুমের আয়না ভেঙে পড়বে? আর দক্ষিণ দিকের ঘরটাই বা কেন তালাবন্ধ থাকবে? কি রহস্য আছে সেই ঘরটার ভেতরে?
তুমি এসেছ?
তুমি এসব কি শুরু করেছ বলো তো?
আমি কিচ্ছু বুঝি না, আমার যা চাই তা আমার চাই।
এটা কখনোই সম্ভব না। আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি, তুমি কখনোই আমার কথা শুনোনি। এখন আর এসব বল লাভ নেই, যা হবার হয়ে গেছে।
না, আমি এটা মানব না। আমার রাস্তায় যে আসবে আমি তাকেই শেষ করে দেব।
এই সমস্ত ননসেন্স কথাবার্তা আমাকে আর বলবে না। যা শুরু করেছ এগুলো বন্ধ করো।
আমি মিথ্যে বলছি না, তুমি আমাকে খুব ভালো করেই চেনো। শশীর সাথে কিন্তু আমার প্রায় দেখা হয়। ও যখন চুপ করে ঘুমিয়ে থাকে তখন আমি ওর পাশেই থাকি।
খবরদার, আমার মেয়েকে কিন্তু কিছু করবে না তুমি। যদি আমার মেয়ে কিছু হয়েছে তাহলে আমি সব চিরতরে শেষ করে দেব।
শেষ করার কি আর কিছু বাকি আছে?
সুজন ভাই ভালো আছেন?
জি আফা, ভালো। আপনি এনে?
এই একটু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে বাড়ি পেছন দিকটা দেখতে ইচ্ছা করল। আচ্ছা সুজন ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি।
যে?
ঠিক প্রশ্ন না, আমাকে একটা হেল্প করতে হবে আপনার।
আপনি যেটা করবেন এটাই হইব।
দোতলার দক্ষিণ দিকের রুমের চাবিটা আমার একটু লাগবে।
আপনার সব কাম করে দিতে পারো আপা, তাই এইটা করতে পারুন না চরি।
ঠিক আছে।
তুই এই সময়?
আমার এখানে ভাল লাগছে না।
আমি তো আগেই বলেছিলাম।
তুই এখানে এসে কিছুদিন থেকে যা না প্লিজ।
না রে আমি পারবো না, এখানে অনেক ঝামেলা চলছে।
শুধু শুধু ঢং করবি না তো, রাগ লাগে। কিসের ঝামেলা তোর?
আম্মু চিল্লাবে।
আন্টিকে ফোন দে, আমি কথা বলছি।
না থাক, সেটা লাগবে না, আমি ম্যানেজ করে নেব। তাহলে কালকে আসবো, খুশি?
অনেক খুশি। আম্মু, রাইসা কাল এখানে আসবে, কিছুদিন থেকে যাবে।
ও তাই? খুবই ভালো, ও এখানে এসে অনেক মজা পাবে, তোরও একটু সময় কাটবে। বলি যে একটু ঘুরে আয় বাইরে থেকে, এখানে আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা আছে। তা না, সারাদিন ঘরের কোনায় বসে থাকিস।
রাইসা আসলে একসাথে বের হব না।
আচ্ছা, ওর জন্য তোর পাশের রুমটা পরিষ্কার করে দিতে বলি।
কোনো দরকার নেই, ও আমার রুমেই থাকবে।
ওকে।
তুমি আমার সাথে খেলবে? কে তুমি? এখানে এলে কিভাবে?
আমি খেলছিলাম।
আর আমি তো এখানেই থাকি, তুমি কে? আমার নাম শশী।
আর আমার নাম সুকন্যা। হ্যালো।
হাই বাবু, তুমি কি হারিয়ে গেছো?
না তো, আসো না আমরা খেলি।
কি খেলতে চাও তুমি?
এই যে আমার হাত ধরো। তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো, আমার হাত ধরো। ওই যে ওই যে আম্মু আসছে।
ছেড়ে দে আমার মেয়েকে, খবরদারের গায়ে হাত দিবি না। সরে যা, সরে যা আমার মেয়ের কাছ থেকে।
কি আপনি এখানে কি করছেন?
আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞেস করছিস আমি এখানে কি করছি?
আপনার বাড়ি মানে এটা তো আমাদের বাড়ি।
না, এটা আমার বাড়ি, আমার সংসার, এখানে আমি আর কাউকে থাকতে দেব না, কাউকে না। এখনো সময় আছে, চলে যা এখান থেকে, যা, নইলে আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না।
আম্মু আমি খেলছিলাম তো।
চলো মামুনি, আমরা আমাদের ঘরে ফিরে যাই।
দাঁড়ান, যাবেন না প্লিজ, আমার 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 কথা শুনে যান।
তোকে না মানা করেছি, কাছে আসবি না, তোর জন্য, তোর জন্য সব হয়েছে। জানে বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে।
আমরা আরেকদিন খেলবো, টাটা।
শশী, আমি এসে গেছি। ও মা, তুই এখনো ঘুমাচ্ছিস? বেলা কয়টা বাজে খেয়াল আছে? ওঠ।
ও, তুই এসছিস, একা একা চিনলি কিভাবে?
আরে গুগল ম্যাপ আছে না। এ কি তোর কপালে কি হয়েছে, ফুলে নীল হয়ে গেছে?
ও হ্যাঁ, ওই রাতের বেলা অন্ধকারে দরজার সাথে ধাক্কা লেগেছিল।
কা না কোথাকার, দেখে চলতে পারিস না?
বাদ দে তো, খেয়েছিস কিছু?
না, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো।
আচ্ছা।
কুয়াশা, এইলো বড় প্লাস অ্যামন্ড অ্যান্ড অ্যাপ। কুয়াশা,
আজকে যে গল্পটি শুনছেন, আগে হয় তার নামটি জানিয়ে দিচ্ছি। আজকের গল্পের নাম ইট পাথরের ঘর। ইট পাথরের ঘরের প্রথম পর্ব শুনে ফেলেছেন, সময় হয়ে গেছে দ্বিতীয় পর্ব যাবার। আসুন তাহলে এখন শুনবো দ্বিতীয় পর্ব, অর্থাৎ ইট পাথরের ঘরের দ্বিতীয় পর্ব। তারপর আবার ফিরছি শারমিন আর তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন।
শশী, আমি আর তোর বাবা একটু ঢাকায় যাচ্ছি, জরুরি কাজ আছে। তোরা থাকবি এখানে নাকি যাবি আমাদের সাথে?
তোমরা যাও মা, আমরা এখানেই থাকি।
কোনো সমস্যা হবে না তো?
সমস্যা আবার কি, আর সুজন ভাই তো আছি। সব সমস্যার সমাধান।
আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, আর ঘুরতে বের হলে খুব বেশি দূর যাবি না, আর একদম সন্ধে করবি না কিন্তু, আমরা বেশি রাত করব না।
ঠিক আছে মা, তুমি কোনো টেনশন করো না।
আন্টি আঙ্কেল কোথায় গেল?
ঢাকায় গেছে, কি জানি কাজ আছে বলল।
এত বড় বাড়িতে আমরা একা থাকবো?
ছাগল, একা কোথায়, আমি আছি না?
তুই তো আছিসই।
সুজন ভাইও আছে নিচে।
ওই যে সারাদিন বকবক করে।
আচ্ছা শোন, তোকে যে কারণে এই বাড়িতে এনেছি সেটা আগে বলি।
মানে কি?
এই বাড়িতে একটা রহস্য আছে।
রহস্য আছে মানে?
আরে তুই কিছু না শুনে ভয় পাচ্ছিস কেন?
আচ্ছা বল।
বেশ কিছুদিন ধরে আমি কিছু একটা দেখতে পাচ্ছি এখানে। প্রথম প্রথম শুধু শুনতে পেতাম আর ভাবতাম আমার মনের ভুল, কিন্তু সেদিন আমি নিজ চোখে দেখেছি।
কি দেখেছিস, কি শুনেছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমরা এখানে আসার আগে এই বাড়িতে একটা ভাড়াটিয়া থাকতো, ওদের ব্যাপারে আমি বেশি কিছু জানি না, কিন্তু এখন জানাটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। এভাবে আর থাকতে পারছি না, আর ওদেরকে বারবার আমি কেন দেখছি?
তুই শিওর যে তুই এতদিন যা দেখেছিস সব সত্যি ছিল?
বাজে বকবি না তো, আমি কি পাগল নাকি? চল আমার সাথে, সুজন ভাইয়ের রুম থেকে ওই দক্ষিণ দিকের রুমটার চাবি উদ্ধার করতে হবে।
কিভাবে?
এই সময়টা উনি নাক ডেকে ঘুমায়, তখন ওনার ঘরের দরজা খোলাই থাকে, এই সুযোগ কাজে লাগাতে হবে।
এই আমি কিছু করতে পারবো না, শুধু শুধু আমাকে ডেকে ঝামেলায় ফেলছিস, তুই যা।
রাইসা।
আচ্ছা চল।
বলেছিলাম না উনি এই সময় নাক ডেকে ঘুমায়। তুই ড্রয়ারে দেখ, আমি এই দিকটা দেখছি।
আচ্ছা আমিও তো পেয়েছি, এখন কোনটা কিসের চাবি বুঝবো কিভাবে?
দুটো নিয়ে বের হই, যেটা কাজে লাগে।
ওকে। তুই কি শিওর এই রুমটাতে ঢুকবি?
হ্যাঁ, নইলে এত কষ্ট করলাম কেন?
কোনো চাবিতেই তো তালা খুলছে না, আমার মনে হয় ভুল চাবি নিয়ে এসেছি।
আরে না, এখনো অনেক চাবি টেস্ট করে দেখা বাকি আছে, এই সুজনটা দিয়ে এত চাবি দিয়ে কি করে? থ্যাত, শেষ, এবার তোর চাবির গোছাটা দে তো।
এই নে ধর। আচ্ছা এই রুমে গিয়ে হবেটা কি, কি দেখবি বলতো?
আব্বু বলল এটা আমাদের স্টোর রুম, কিন্তু আমি সেদিন দেখেছি সুজন ভাই কিছু জিনিস নিচতলা স্টোর রুম থেকে বের করছে। আমার কথা হচ্ছে, আমাদের সব জিনিস যদি নিচতলা স্টোর রুমে থাকে তাহলে এই স্টোর রুমে কি আছে? মেবি এই রুমে এখানকার আগের ভাড়াটিয়ার জিনিসপত্র রাখা।
তাদের জিনিসপত্র থাকলেই বা তোর কি? কি ধুলো এখানে, অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না।
দাঁড়া ফোনে টর্চটা জ্বালাই। আস্তে, কি হলো?
মনে হচ্ছে কোনো ইঁদুর। ধুর, আমি এখানে আর থাকবো না।
দেখ, আমি যা ভেবেছিলাম তাই, এখানে ওদের সব কিছু। এদিকে আয় তো, ওই এই দেয়ালের ছবিগুলো দেখ।
একটা বাচ্চা মেয়ের ছবি।
সুকন্যা, ওকে আমি দেখেছিলাম সেদিন।
ওকে তুই দেখবি কি করে, ওরা না আর এই বাড়িতে থাকে না।
সেটাই তো বুঝতে পারছি না। এই যে এটা সুকন্যার মা, ওনাকেও আমি দেখেছি।
এই শোন না, আমার কেমন যেন লাগছে। এই চল, কিছু নেই এখানে।
রাইসা, দরজা বন্ধ করলি কেন?
আমি তো তোর পাশে দাঁড়ানো, আমি দরজা বন্ধ করব কিভাবে?
তুই আবার এসেছিস, তোকে না বললাম চলে যেতে?
শশী, সাদা শাড়ি পরে এটা কে?
সাথে আবার আরেকজনকে নিয়ে এসেছিস? আমি বলেছি না, আমার সংসারে আমি কাউকে আসতে দেব না।
আপনার সংসার?
হ্যাঁ, এটা আমার সংসার, এটা আমার সংসার।
সব ঠিক ছিল, সুন্দর সাজানো গোছানো,
তোরা সব কেড়ে নিলি, আমার চোখের সামনে সব পুরে ছাই হয়ে গেল, বাঁচাতে পারলাম না, কিছু বাঁচাতে পারলাম না।
আমাকে তো বলবেন আসলে কি হয়েছিল।
সব তোদের জন্য, তোদের আমি ছাড়ব না।
আম্মু, তুমি আমার বন্ধুকে মেরো না। আম্মু, ও আমার সাথে খেলতে বলেছে।
শশীদের এই বাড়ির পেছনে লুকিয়ে আছে অনেক বড় একটা রহস্য। এটাকে ঠিক রহস্য বলা যায় না, বলতে হয় গোপন তথ্য। যে গোপন তথ্য শুধু জানে শশীর বাবা আর তাদের বাড়ির কেয়ারটেকার সুজন। তারা দুইজন মিলে পুরো ব্যাপারটাকে ঘোলাটে করে রেখেছে। আসলে কি সেই গোপন তথ্য যেটাকে ঢেকে রাখার জন্য তাদের এত প্রচেষ্টা, এটা জানতে হলে গল্পের পাতা উল্টিয়ে আরো অনেক পেছনে যেতে হবে।
এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসছো? এত বড় বাড়ি, এটা কাদের?
এটা আজ থেকে তোমার বাড়ি। তুমি এটাকে তোমার মতো করে সাজাবে, তুমি থাকবে, আর থাকবে আমাদের যে ছোট্ট পয়টা আছে সে।
আর তুমি?
আমি তো আছি, তুমি যখন চাইবে এসে থেকে যাব।
কিন্তু সব সময় থাকবে না,
আমার তো শহরে অনেক কাজ, সে কাজগুলো তো আমাকে করতে হবে, তাই না?
আচ্ছা, আজকে আমি অনেক খুশি। আমার কতদিনের শখ, আমার একটা বাড়ি থাকবে, বাড়ির সামনে ফুলের বাগান করব, আর ছাদের উপরে থাকবে ফলের গাছ, বাড়ির পাশে থাকবে একটা পুকুর, দক্ষিণ দিকে বিশাল একটা ঘর থাকবে শুধু আমার জন্য, বারান্দায় খোলা চুলে হাঁটবো, আমার দুই পায়ে থাকবে দুইটা নূপুর। আমার যে আজ কি ভালো লাগছে।
তোমার জন্যই তো সব। সুকন্যার মা, ঘুমিয়ে পড়েছ?
তুমি এসছো? ছুটি একটু লেগে এসেছিল আর কি, এত দেরি করলে যে।
আরো আগে আসতে চেয়েছিলাম, কিন্তু একটা কাজে আটকা পড়েছিলাম। বাবু ঘুমিয়ে পড়েছে?
হ্যাঁ। তোমার কাজ কি খুব বেশি? কয়েকটা দিন একটু ছুটি নিলে হয় না? বাবু প্রতিদিন আপন মনে ওর বাবাকে খোঁজে, আর তুমি তো সপ্তাহে একদিন ছাড়া বাসাই আসো না। বাবু তো এখন একটু বড় হয়েছে, ভাবছিলাম ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসবো। আমি তো আর একা একা যেতে পারি না, তাই না?
আমি তো তোমাকে একটা গাড়ি দিয়েছি, যখন যেখানে ইচ্ছা গিয়ে ঘুরে আসবে।
কি যে বলো না তুমি, তোমাকে ছাড়া কোথাও বাইরে যাই কিভাবে?
আচ্ছা ঠিক আছে, একদিন সময় নিয়ে আসবো। বাবুর আর জ্বর আসেনি তো?
না, আজ সন্ধ্যায় ডাক্তার এসে দেখে গেছে, জ্বর নেই, কিন্তু কিছুই খেতে চাইছে না।
না খেতে চাইলেও তো জোর করে খাওয়াতে হবে, এতটুকু একটা বাচ্চা, না খেয়ে থাকলে চলবে কি করে?
ওকে তুলে দেব, অনেক আগে ঘুমিয়েছে, তোমাকে তো সারা সপ্তাহ পাই না, তুমিও ওকে পাও না, একটু খেলা করলে হয় না?
না থাক, ঘুমাক আমার বাবুনি। আচ্ছা শোনো না, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিতে পারবে?
হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য টেবিলে খাবার রাখা আছে, তুমি একটু ওর পাশে বসো, আমি খাবারটা গরম করছি।
ঠিক আছে। এই তো মামুনি, তুমি এখন ঘুমাওনি?
না, আমি তোমার জন্য জেগে আছি। বাবা বাবা আমাকে কোলে নাও না।
তোর মা কোথায়?
মা উপরে।
তুমি একা একা নিচে নামলে কি করে?
তোমার গাড়ির শব্দ শুনে আমি বুঝে গেছি যে তুমি এসেছো, তাই আমি দৌড়ে চলে এসেছি।
আমি আসলেই বুঝি তুমি বুঝে যাও।
বাবা, তুমি প্রতিদিন কেন আসো না?
আম্মু, বাবার কোল থেকে নেমে এসো, বাবা অফিস থেকে এসছে, বাবাকে একটু রেস্ট করতে দাও।
ঠিক আছে।
মা দেখে যাও, তোমার জন্য একটা জিনিস এনেছি।
চকলেট?
না চকলেট না, তবে এটা তোমার অনেক পছন্দের,
খেলনা। এটা আমার অনেক পছন্দ হয়েছে বাবা, তুমি অনেক 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 ভালো। দাঁড়ো, এটা আমি আমার সুজু মামাকে দেখে আসি।
সুকন্যা বড় হয়েছে, ওকে তো একটা স্কুলে ভর্তি করাতে হবে। এখানে তো আশেপাশে কোনো স্কুলও নেই। বলি কি, এই বাড়িটার সব দিয়ে ঠিকঠাক, কিন্তু আমার মনে হয় আমাদের একটু শহরের দিকে যাওয়া উচিত।
কেন? তোমাকে আমি এত বড় একটা বাড়ি দিলাম, পুরোটা তোমার, তাও তোমার মন ভরে না?
আহা, রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু শুকুর কথা ভেবেই বললাম।
ওর বয়স মাত্র 4 বছর, এখন কিসের স্কুল? বাচ্চারা একটু বড় হতে না হতেই সবাই স্কুলে দেওয়ার জন্য এত পাগল হয়ে যায় কেন? ওর তো এখনো খেলাধুলা করা বয়স, এত ছোট বয়সের বাচ্চাদের উপর পড়ালেখার প্রেশার চাপিয়ে দিলে ওদের মস্তিষ্কের উপর অনেক প্রভাব পড়ে, বুদ্ধির বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তো এই বয়সেই বাচ্চারা স্কুলে যায়।
না, আমার মেয়ে এত তাড়াতাড়ি স্কুলে যাবে না, ওর বয়স হলে আমি ব্যবস্থা করে দেব।
আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো, আমার কথার তো আর কোনো দাম নেই। মাসে 2-3 বার আসো, আমরা কিভাবে আছি কেমন আছি সেটা নিয়ে তো আর তোমার কোনো দুশ্চিন্তা নেই। ড্রাইভার, তুমি মার্কেটের পাশেই গাড়িটা পার্ক করো, আমাদের খুব বেশি সময় লাগবে না। আর শোনো, আমরা যে ঢাকায় এসেছি এটা তোমার স্যারকে বলতে হবে।
জি ম্যাডাম।
আম্মু, সাবধানে নামো।
মা, আমি নামতে পারি তো?
আমার লক্ষ্মী মেয়ে সব পারে। এখন আমার সাথে চলো, শক্ত করে আমার হাত ধরে রাখবে, কিছুতেই হাত ছাড়বে না, আবার কোথাও দৌড়েও চলে যাবে না, কেমন?
ঠিক আছে।
চলো, আগে তোমার জামাটা কিনে ফেলি।
মা, মা দেখো, আব্বু, আব্বু, আমি তোমাকে চিনে ফেলেছি।
সুকন্যা, আমি তোমাকে মানা করেছি না, হাত ছেড়ে কোথাও যাবে না।
বললাম আপনার মেয়ে মনে হয় ভুল করে আমাকে ওর বাবা ভেবেছে।
হ্যাঁ,
বললাম আপনার মেয়ে মনে হয় ভুল করে আমাকে ওর বাবা ভেবেছে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, তবে ওকে একটু সাবধানে রাখবেন, হঠাৎ কোথাও হারিয়ে গেলে।
বাবা, বাচ্চাটা কি কিউট। এই যে বাবু, কি নাম তোমার?
সুশীমা। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো।
কিন্তু আচ্ছা, চলো।
এসছো? আমি ভেবেছি এবারও 10 দিন পরে আসবে। বসো।
তোমরা আমাকে না জানিয়ে বের হয়েছিলে কেন?
কথা ঘুরিয়ে ফেলছো? এর আগে আমার কিছু প্রশ্ন আছে। আজকে তোমার সাথে ওই মেয়েটা কে ছিল, আর কেনই বা তোমাকে বাবা বলে ডাকছিল? কি হলো, কথা বলছো না কেন? এই বাড়ি থেকে বের হতে হলে কেন আমাদের সবসময় জিজ্ঞেস করে বের হতে হবে? এটা কি কোনো বন্দিশালা?
আমার কিছু বলার নেই।
না, তোমাকে আজ বলতেই হবে সেই মেয়েটা কে ছিল, ও কেন তোমাকে বাবা ডাকছিল। তবে কি শহরে তোমার অন্য কোনো পরিচয় আছে?
আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে কথা না বললে কি হয়? না
না, হয় না, আমাকে তোমার বলতেই হবে। আমাকে সব সত্যি করে বলো, আমাকে ছাড়াও কি তোমার অন্য কোন ঘর আছে, সংসার আছে? ওটাকে তোমার মেয়ে, এই জন্য তুমি আমাদের এই জঙ্গলের ভেতরে এনে ফেলে রেখেছ যেন আমাদের কথা কেউ জানতে না পারে, যেন আমরা দিনের পর দিন সবার আড়ালে থেকে যাই, আর তুমি ইচ্ছে মতো ফুর্তি করে বেড়াও।
কি বলছো এসব?
মিথ্যা কথা বলছি আমি? বলো, আমি যা বললাম তার মধ্যে কি একটাও মিথ্যে? চুপ করে আছো, তার মানে আমার সব কথা সত্যি?
হ্যাঁ সত্যি।
কেন কেন তুমি এমন করলে আমার সাথে?
আমি জানি না।
কি করতে চাও এখন?
এখানে তো কিছু করার নেই, যেভাবে আছে সেভাবেই চলবে।
কিন্তু এটা তো কোনো সমাধান হতে পারে না।
এছাড়া আমার কাছে আর কোনো সমাধান নেই।
এভাবে আর না, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় আমরা না হয়।
এছাড়া কি আর কোনো উপায় নেই?
না, আর কোনো উপায় নেই।
আচ্ছা, অনেক বড় ভুল করছো কিন্তু।
আমি তোমার কাছে উত্তর জানতে চাইছি।
আমি আসছি।
আমি ভেবেছিলাম তুমি আমাদের বেছে নেবে।
তা হয় না মিলি, আমার জীবনে তোমাদের অস্তিত্ব অনেক পরে।
তুমি কেন এনেছিলে আমাদের?
মোহ, আমি আসছি, তোমরা ভালো থেকো। এখানে তোমাদের কোনো কিছু কোনো কমতি হবে না।
কুয়াশা, 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 কুয়াশা।
দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। দ্বিতীয় পর্ব শেষ, দেখি সুকন্যার মা কি করে। আমরা এই পর্যন্ত যতটুকু শুনলাম তারপরে কথা না বাড়িয়ে একেবারে শেষ পর্বে চলে যাই, যেখানে রয়েছে ইট পাথরের ঘরের সব রহস্যের সমাধান। আপনি শুনছেন শারমিন কেবিসি রেডিওতে, চলছে কুয়াশা, আর এখন শুনলেন গল্পের শেষ পর্ব, তারপর আবার ফিরছি।
আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি অনেক অভিমান নিয়ে। এই জীবনে তোমাকে পেলাম না তাতে কি, ওপারে গিয়ে তুমি শুধু আমাদেরই হবে, আর কাউকে দেব না তোমাকে।
চিঠি লেখার পরদিন সকালে বাড়ির ছাদ থেকে সুকন্যা আর সুকন্যার মায়ের লাশ পাওয়া যায়। আগে মেয়েকে বিষ খাইয়ে আর তারপর নিজেও একইভাবে আত্মহত্যা করেছে। শশীর বাবা পরদিন আসে লাশ দেখতে। সে বাড়ির কেয়ারটেকার সুজনকে বলে বাড়ির ছাদেই লাশ দুটোকে পুড়িয়ে ফেলতে, কারণ আশেপাশে কবর দিলে জানাজানি হয়ে যেতে পারে, এই রিস্ক তারা নিতে চায় না। তার কথা মতোই কাজ হল, আর মোটা অঙ্কের টাকা পেয়ে সুজনও তার মুখ বন্ধ রাখল। তবে সত্য কোনোদিন লুকোনো থাকে না।
আমি আর এখানে থাকবো না, আমাকে বাসায় দিয়ে আয়।
কিন্তু আমার তো তোকে দরকার, এই রহস্যের সমাধান করতেই হবে আমাকে।
তুই যা ইচ্ছে করতো, আমাকে এর মধ্যে আর টানিস না প্লিজ, আমি আজকেই চলে যাব।
আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি বের করতে বলছি।
কিছু মনে করিস না রে, আর তুইও কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস, ঢাকায় চলে আয় তাড়াতাড়ি।
আসব।
শশী খেতে আয়, অনেক রাত হয়েছে।
আসছি।
আগেই মাংস, একটু সবজি দেই।
না থাক। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব।
বল।
এই ছবিটা দেখো তো, চিনতে পারো?
তুই এই ছবি কোথায় পেলি?
কিসের ছবি?
তুমি ওদের চেনো বাবা?
মানে মানে
ওরা আগে বাড়িটাতেই থাকতো, তাই না?
হ্যাঁ, তুই এই ছবি কোথায় পেলি?
পেয়েছি। আচ্ছা তুমি ওদের কিভাবে চেনো?
বাড়ি ভাড়া দিয়েছি সেভাবে চিনি, আর কিভাবে চিনব?
কেন মিথ্যে কথা বলছো শকুন? ধোয়া পড়ে কোনো লাভ নেই, বলো শকুন কেন মিথ্যে কথা বলছো? আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চেনোই না আমাদের।
আমি আমি চিনি না, আমি কিছু জানি না।
মিথ্যে বলবে না, অনেক মেনে নিয়েছি। আর না বলেছিলাম না, আমার হাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না।
বাড়িতে আগুন লেগেছে, পানি আনতে হবে। সুজন, সুজন,
সুজন, সুজন নেই, ঝুলছে ওই বাস জমে।
আল্লাহ, কি হচ্ছে এগুলো?
সব হয়েছে, সবার আগে আমি তোকে শেষ করব। আজ তোরা সবাই মারা পড়বি, সবাই, আমি কাউকে ছাড়ব না। যেটা আমি পাইনি সেটা তোদের কাউকে পেতে দেব না।
আম্মু তুমি ওকে কিছু করো না, ও আমার সাথে খেলবে বলেছে।
আমার কাছে এসো, আমার কাছে এসো।
না বলেছি না তুমি ওকে কিছু করবে না, ও তো খেলবে আমার সাথে।
শকুন এসব কি হচ্ছে? আমি তো
তোমার সাথে যা করেছি আমি করেছি, তুমি আমাকে শাস্তি দাও। ওদের সাথে এমন কেন করছো?
চুপ, আর একটা কথা না, তোমাকে আমি খুব যত্নের সাথে শেষ করব, একটু একটু করে মাংস পুড়িয়ে খাব।
পরদিন দুপুরবেলা শশীকে ওদের বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এক পথচারী ওকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে দুই দিন পর শশীর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে পাওয়ার পর শশী কিছুই মনে করতে পারে না। গাজীপুরের বাড়ি, ওর বাবা মা, সুকন্যা আর সুকন্যার মা, এসব কিছুই ওর মনে পড়ে না। শশীর ফোন থেকে তার বান্ধবী রাইসার নাম্বার বের করে হাসপাতাল কর্তৃপক্ষ রাইসাকে ফোন দেয়। রাইসা হাসপাতালে এসে শশীকে দেখে অবাক হয়ে যায়। রাইসা শশীদের বাড়িতে যাওয়ার ঘটনা কিছুই মনে নেই, যেন কেউ তার মেমোরি থেকে সেই অংশটা মুছে ফেলেছে। রাইসা জানায় টিভিতে নিউজ এসেছে, দুই দিন আগে এক ভয়াবহ কার অ্যাক্সিডেন্টে শশীর বাবা মা মারা যায়। হাইওয়ে থেকে গাড়িটা ছিটকে একটা ছোট নদীতে পড়ে যায়। শশীর বাবা আর মায়ের লাশ পাওয়া যায় গাড়ির ভেতর থেকে, কিন্তু শশীর লাশ পাওয়া যায় না। তাই সবাই ধারণা করেছিল শশীর লাশ পানিতে ভেসে গেছে। শশীদের বাড়িটা যেখানে ছিল আজও সেখানেই আছে। ঘন জঙ্গল আর বাঁশবাগান ঘিরে ধরেছে বাড়িটাকে। এখনো নাকি মাঝে মাঝে কোন এক অমাবস্যার রাতে সে বাড়ি দাউ দাউ করে জ্বলে উঠতে দেখা যায়। এই রহস্যের কোন ভীত খুঁজে পায়নি কেউ। আজ পর্যন্ত অনেকেই বাড়ির ভেতর ঢুকতে চেয়েছে, কিন্তু সবাইকে বাড়ির গেট থেকে ফেরত আসতে হয়েছে। কোন এক অজানা শক্তি কাউকে বাড়ির ভেতর ঢুকতে দেয় না। যারাই বাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করে তাদের পরদিন ভোরবেলা গেটের সামনে অবচেতন অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়। আস্তে আস্তে অভিশপ্ত বাড়ি নামে পরিচিতি পায় সেই ইট পাথরের ঘর। শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প ইট পাথরের ঘর। লিখেছেন জাসিয়া বিদ্যাশামীন, আর গল্পের বিভিন্ন চরিত্র যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। সুকন্যার চরিত্র অভিনয় করেছেন জাসিয়া, সুকন্যার মায়ের চরিত্রে শেনিলা, শশীর চরিত্রে প্রিয়ন্তি, বাবার চরিত্রে আবির, মা নিতুল, রাইসার চরিত্রে তমা, সুজনের চরিত্রে নীরব আর ড্রাইভারের চরিত্রে আবির। এবং আজকের কুয়াশার সাউন্ড করেছেন পৃথ্বীরাজ এবং নাট্যাংশ পরিচালনা ছিল প্রিয়ন্তি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীর নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হচ্ছে কুয়াশা এক্সপ্রাইস এবং কুয়াশার গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসি সঙ্গেই থাকবেন। সবাইকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.